2014 সালে বাংলাদেশ থেকে 73,000 কোটি টাকা পাচার হয়েছে বলে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এক প্রতিবেদনে বলেছে। অর্থ প্রতিমন্ত্রী বলেছেন বাংলাদেশ ব্যাংক এটা তদন্ত করবে। এর পূর্বে এ ধরনের তদন্ত আর কখনো হয়েছিল কিনা বাংলাদেশে?
না, সার্বিকভাবে এই যে রিপোর্টটি বের হয়েছে এটা মূলত এক ধরনের একাডেমিক এক্সারসাইজ। এটা তথ্য উপাত্তের ভিত্তিতে, যেটা আমাদের ট্রেডের ডাটা আছে সেটার ভিত্তিতে এই ধরনের এস্টিমেটটা করা হয়েছে। তবে এটা ভালো যে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো এটাকে গুরুত্বের সাথে নিয়ে একটি কার্যকর পদক্ষেপ নিলেন বলেছেন, এবং সেটা যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশে যে অ্যান্টি মানি লন্ডারিং এবং ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লোর মতো বিষয়গুলো নিয়ে যে নীতিগত পদক্ষেপ সেটা আরো সুদৃঢ় অবস্থানে যাবে।
এই তদন্তটা হচ্ছে কোন পথে যাইতে পারে, মানে আপনার আপনাদের কি প্রত্যাশা যে এটা আসলে বা কোন পথে যাওয়া উচিত?
এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো যে আমাদের দেশ থেকে যেই অর্থ পাচার বলি বা আমরা যেটাকে ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো বলি, সেই বিষয়গুলো কি কি পথে আসলে এটা হচ্ছে এবং তার জন্য আমাদের নীতিগত দুর্বলতা গুলো কোথায় আছে, কোথায় আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা গুলো অর্জন করতে হবে, এই বিষয়গুলো যদি উঠে আসে তাহলেই নীতিগত জায়গা থেকে আমরা একটা বড় পরিবর্তনের আশা করতে পারি। এখানে সবচেয়ে গুরুত্ব দিয়ে যেটা দেখতে হবে সেটা হলো যে এই রিপোর্টে যেটা বলা হচ্ছে সেটা হলো যেহেতু এটা বা বিশ্বের যে আর্থিক লেনদেনের তথ্য নিয়ে করা হয়েছে সেখানে এটা মূলত বাংলাদেশের বাণিজ্যের যে প্রবাহ আছে সেই বাণিজ্যের প্রবাহের দ্বারাই যে প্রায় 80% এই ধরনের অবৈধ পথে লেনদেন হয়েছে সেটা কিন্তু প্রমাণ হচ্ছে। ফলে আমাদের যেটা স্বাভাবিকভাবে মনে হতো যে এটা শুধুমাত্র বোধ হয় যারা চোরাচালানের সাথে যুক্ত আছেন, যারা আর্মস ট্রাফিকিং করেন বা যারা ঘুষ নিয়ে দুর্নীতির সাথে যুক্ত আছেন তারাই যে শুধুমাত্র এই ধরনের অর্থ পাচারের সাথে যুক্ত তা না, এখানে বড় করে যেটা উঠে এসেছে সেটা হলো যে বিশ্বব্যাপী যেই বাণিজ্য আছে সেই বাণিজ্যিক লেনদেনের ভেতরে অনেক বড় ফাঁক আছে, এবং এটার বড় কারণ হলো যে কর ফাঁকি দেওয়ার যে প্রবণতা। ফলে এই কর ফাঁকি দেওয়ার প্রবণতা যদি আমরা রোধ করতে পারি, একদিক থেকে আমাদের যেই বৈদেশিক লেনদেনের যে চাপটা সেই চাপটাও কমে আসবে, একই সাথে আমাদের যে দেশজ সম্পদ আহরণের যে নিম্ন স্তরে বাংলাদেশ আছে সেখানেও আমরা উন্নতি করতে পারবো।
আপনি যেটা বললেন তার মানে কি চোরাচালানের টাকা বা দুর্নীতির টাকাটা আলাদাভাবে পাচার হয় সেটা এই হিসাবে নাই?
এটার একটা অংশ হয়তো এখানে আছে, কারণ কোন কোন ক্ষেত্রে কিন্তু যারা আসলে ইন্টারন্যাশনাল স্মাগলিং এবং এই ধরনের আর্মস ট্রাফিকিং এর সাথে আছে, আমরা বিশ্বের অন্যান্য জায়গায় উদাহরণ দেখেছি যে তারা অনেক ক্ষেত্রে কিন্তু তারা যে বাণিজ্যের যে লেনদেন আছে সেই বাণিজ্যিক লেনদেনের মাধ্যমেও আসে। আবার কিছু একটা অংশ আছে যেটা আসলে এই লেনদেনের ভেতরে ধরা পড়বে না, যেমন হুন্ডির যেই অংশটা থাকে এটা অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে হুন্ডির অংশ হয়তো কোনো কোনো ক্ষেত্রে এখানে আসে নাই, ফলে এটা একটা আংশিক হিসাব, কোনো কোনো ক্ষেত্রে এটা একটা প্রাককরণ বলতে পারি আমরা, কিন্তু এটা পরিপূর্ণ একটা কিন্তু অ্যাকাউন্টিং পদ্ধতি না।
সেই টাকার পরিমাণ কত হইতে পারে এরকম কোন হিসাব আছে, অ্যাপ্রক্সিমেট হিসাব?
না, সেই যেহেতু এটা একটা ইনফর্মাল সেক্টরের হিসাব, সেহেতু এখানে আসলে একটা বড় করে আপনি যদি বলেন যে সত্যিকার অর্থে কত টাকা গেছে এই ধরনের হিসাব পাওয়া খুব দুষ্কর হবে। এখানে গুরুত্বপূর্ণ হলো যে এটা যেটা শো করছে সেটা হলো যে আমাদের যে অর্থ লেনদেনের যে এই ধরনের পরিমাণটা আছে সেটা কত ব্যাপক হতে পারে এবং সেটার প্রবণতাটা বাড়ছে না কমছে সেই বিষয়গুলোই নির্দেশ করে।
আচ্ছা, এমনি আনুমানিক যদি বলা যায় যে কত এটার চেয়ে বেশি না কম কি পরিমাণ বেশি বা কম হইতে পারে এরকম কোনো ধারণা?
না, এই ধারণা তো এখন আমাদের এখানে কোনো স্টাডি নাই বড় আকারে। আপনি যদি দেখেন আমরা যেটা শুধুমাত্র একটা স্টাডি থেকে দেখতে পেয়েছিলাম সেটা হলো যে আপনি যদি রেমিটেন্স এর কথা বলেন তাহলে আমরা কিছুদিন আগেকার কথা বলছি, এখন সাম্প্রতিক সময়ের রেমিটেন্স এর প্রবণতার কথা আমি বলছি না, যখন ব্যাপক হারে এই অবৈধ পথের লেনদেন বেড়েছে বলে আমরা ধারণা করছি এবং তার প্রমাণও কিছু পাওয়া গেছে। কিন্তু যখন এটা স্বাভাবিক ছিল আমাদের ব্যাংকিং খাতে রেমিটেন্স প্রবাহ অনেক ভালো ছিল, তখন আমরা দেখেছি যে $15 বিলিয়ন যেখানে ব্যাংকিং খাতে আসতো তার প্রায় আরো এক তৃতীয়াংশ আমরা দেখেছি যে এটা হয়তো অবৈধ পথে আসছে, অর্থাৎ প্রায় $5 বিলিয়ন মতো শুধুমাত্র রেমিটেন্সই আমাদের অবৈধ পথে লেনদেনের হতো। তো যখন এই অবৈধ পথে লেনদেনটা হয় তখন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে যেই টাকাটা ভেতরে আসে সমপরিমাণ টাকা বাইরেও যায়, ফলে এই অর্থ পাচারের প্রবণতা যদি আমরা কমাতে না পারি তাহলে আমাদের আপনার যেটা বলছেন যে ওই অংশগুলো ধরা পড়বে না।
বাংলাদেশ থেকে এই যে পাচার হচ্ছে, যে টাকাটা, এই টাকাটা আসলে কোন জায়গার টাকা, এই টাকাটার উৎস কি,
মানে এটা আপনি কি কি
মানে এই
বলেন
টাকাটা,
একটু বলতে পারবেন?
মানে এই টাকাটা তো কোনো না কোনো উৎস থেকে আহরণ করে তারপরে লোকজন পাচার করছে, যারা পাচার করছে তাদের এই টাকাটা কোথা থেকে
বড়
আসছে?
অংশটাই তো আমি বললাম আপনাকে যে আপনার কর ফাঁকি দেওয়ার জন্য আপনার এটার যে প্রায় 80-85% যে হিসাবটা আছে সেটা এখানে কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে এই টাকাটা আসলে অবৈধ পথে যাচ্ছে। আপনি যে আন্ডার যে মিস আমরা বলি যে মিসপ্রাইসিং করে যেভাবে করা হয়, আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে করা হয়, সেই অর্থভাবে এটা পাচার হয়েছে।
আরেকটা বিষয় আপনি বলছিলেন যে আমদানি রপ্তানিতে হচ্ছে মানে ঘোষণাটা টাকা বাড়ায় কমায় তারপরে এই পাচার হচ্ছে, এই মিথ্যা ঘোষণাটা আমদানি রপ্তানির ক্ষেত্রে মিথ্যা ঘোষণাটা ঠেকানোর উপায় কী?
ঠেকানোর উপায় তো হলো, একটা হলো যে আমাদের যেই কাস্টমস আছে তাদের সক্ষমতা বৃদ্ধি করা এবং সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা, তাদেরকে যথেষ্ট পরিমাণ আমাদের যে কারিগরি সহায়তা আছে সেই সহায়তা দেওয়া, কারণ অনেক ক্ষেত্রেই তাদের জনবলের অভাব আছে, সেখানে মেশিন পত্রের অভাব আছে, এখন সফটওয়্যার আছে যেন রিয়েল টাইমে প্রাইস গুলো দেখা যায়, ইনস্পেকশন করার জন্য যেই ডকুমেন্ট সেগুলোর ভিতরে সংস্কার আনতে হবে তো, এবং সর্বোপরি তো একটা সুশাসনের ব্যাপার রয়েই যাবে। এই জায়গাগুলোতে যদি আমরা কাজ না করি তাহলে তো হবে না। আর একটা যেটা বড় ব্যাপার আছে সেটা হলো যে আমরা কতখানি এইসব প্রতিষ্ঠানের ভিতরে সমন্বয় সাধন করতে পারবো। অনেক সময় দেখা যায় যে ব্যাংকে এক ধরনের কাগজপত্র জমা দেওয়া হচ্ছে, আবার কাস্টমস পয়েন্টে আরেক ধরনের কাগজপত্র জমা দেওয়া হচ্ছে, ফলে এই জায়গাগুলোতে সমন্বয়েরও প্রয়োজন আছে যে যেসব প্রতিষ্ঠান সরকারি পর্যায়ে এই ধরনের কাজে যুক্ত আছেন তাদের ভিতরে একটা সমন্বয় লাগবে।
আমদানি রপ্তানির সময় যেই টাকাটা আসলে পাচার হয়, এটা কি মানে আমদানি রপ্তানিকারক যারা তাদের নিজেদের টাকা, না তারা অন্য অন্যের টাকাও হচ্ছে পাচার করে দেয়?
সাধারণত মানে যারা যদি বলি যে সরাসরি যদি যারা ব্যবসা করেন তারা নিজেদের জন্যই এটা করে থাকেন, আর যারা আছেন যে এটাকেও একটা ব্যবসা হিসেবে দেখেন তো তারা হয়তো এখানে এটাকে ব্যবসা করছেন আর কি, যেটা আমরা বলি হুন্ডি ব্যবসা। হ্যাঁ, এটা দুই দুই ভাবেই আছে।
গত বছরের জুনের দিকে এক প্রোগ্রামে আপনি বলেছিলেন যে মানে আইনগত এবং প্রাতিষ্ঠানিক হচ্ছে দুই ধরনের সক্ষমতা বৃদ্ধি করতে হবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সমন্বয়ের বিষয়টা এখনো বললেন আপনি, সমন্বয় সাধন করতে হবে এবং অন্য দেশের সহযোগিতা এবং রাজনৈতিক সদিচ্ছা লাগবে। এই বিষয়গুলো আসলে মানে আইনগত কাঠামোটা কিভাবে হবে, প্রাতিষ্ঠানিক কাঠামোটা কিভাবে হবে?
একটা হলো যে আমাদের দেশে যে মানি লন্ডারিং অ্যাক্ট আছে, হ্যাঁ, সেটার ভিতরে একটা পরিবর্তন লাগবে, আমাদের যে কাস্টমস আইন আছে সেটার মধ্যে একটা পরিবর্তন লাগবে। তো এই সংস্কারগুলো কিছুটা হয়েছে আগে, গত কয়েক বছরে কিন্তু মানি লন্ডারিং আইনে অনেক পরিবর্তন আছে, কিন্তু এখন আমরা আন্তর্জাতিক পর্যায়ে থেকে কিছু কিছু জায়গায় পিছিয়ে আছে, সেই জায়গাগুলো অ্যাড্রেস করা। অনেক ক্ষেত্রে এটা আন্তর্জাতিক সহায়তা দরকার হবে, কারণ আপনার যখন বাণিজ্যটা হয় এটা বিভিন্ন দেশের মধ্যে হয়, ফলে এখন বিশ্বব্যাপী যেটা আলোচনা চলছে যে এখন একটা যদি অটোমেটিক ইনফরমেশন এক্সচেঞ্জ হতো দেশগুলোর ভিতরে তাহলে সেটাকে কাজে লাগিয়ে এই এইগুলোকে রোধ করা যেত, সেই জায়গাগুলোতে লেনদেন করার ব্যাপার আছে। সমস্যাটা হলো যে আন্তর্জাতিক কর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু এটা শুধুমাত্র ওইসিডির ধনী ক্লাব আছে তাদের ভিতরে এই আলোচনা আটকে ছিল, এখন এটা আরেকটু বিস্তৃত হয়ে G20-তে গেছে, কিন্তু বাংলাদেশের মতো যারা উন্নয়নশীল দেশ আছে যারা এখনো অত বড় হয়নি এমার্জিং ইকোনমি তাদের এখানে প্রবেশাধিকার নাই, সেক্ষেত্রে তারা নীতি নির্ধারণে কিন্তু তাদের যে একটা প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু বিশ্বব্যাপী নাই।
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা কি নেই বাংলাদেশে এখন?
না, রাজনৈতিক সদিচ্ছা নেই তা তো বলবো না, একটা বড় বিষয় হলো যে এটা তো অনেকদিন ধরে রেকগনিশনই ছিল না, এই সমস্যাগুলো দিয়ে কতখানি জটিল এবং কত ব্যাপক হতে পারে এটা অনেক সময় কিন্তু অনেকের যদি খুব আগ্রহ থাকে তিনি অতটা গুরুত্ব দেননি, কারণ এটাকে এত বড় সমস্যা তারা হয়তো মনে করতেন, কিন্তু সেক্ষেত্রে একটা রাজনৈতিক সদিচ্ছা লাগবে যে কোনো পরিবর্তনে আপনি কাঠামোগত পরিবর্তন যখন চান তখন অবশ্যই সেখানে রাজনৈতিক সদিচ্ছা লাগবে। এটা শুধুমাত্র আমি যে রাজনৈতিক দলের সদিচ্ছার কথা বলছি তা না, রাজনৈতিক সদিচ্ছা শব্দটা যখন আমরা ব্যবহার করি আমরা একটু ব্যাপকতর ভাবে ব্যবহার করি যে এটা সার্বিক ভাবে এটা যারা নীতি নির্ধারক আছেন এবং অন্যান্য স্টেক হোল্ডার আছেন তাদের যে নেতৃস্থানীয় আছেন এবং তাদের যে সমাজ আছেন সেই তাদের ভিতরে একটা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লাগবে, সেখানে সরকারি আমলা থেকে শুরু করে ব্যবসায়ী সমাজ রাজনৈতিক নেতা এবং যারা আমাদের মতো গবেষণায় আছি বা সিভিল সোসাইটিতে আছে তাদের ভেতর এক ধরনের এরা আগ্রহ থাকতে হবে, সচেতনতা বৃদ্ধি হতে হবে এবং সদিচ্ছাটা থাকতে হবে।
আরেকটা বিষয়, পাচারকৃত টাকার গন্তব্য, গন্তব্যের ক্ষেত্রে বলা হয় যে মালয়েশিয়ার যে সেকেন্ড হোম, সেই সেকেন্ড হোম প্রকল্পে টাকা যায় অস্ট্রেলিয়া, কানাডায় বাংলাদেশের বাংলাদেশিরা হচ্ছে সেখানে বিনিয়োগ করে। তো এই সকল জায়গায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা যেতে পারে কিভাবে?
চিহ্নিত করাটা তো অসুবিধা, মালয়েশিয়ার সেকেন্ড হোম কিন্তু এই ব্যবস্থার মধ্যে ছোট অংশ, এবং সেটাই বোধ হয় আমরা বেশি বলি ওখান থেকে সবচেয়ে সহজ হয়।
আরেকটা বিষয়, বিভিন্ন সময় হচ্ছে দেন টকশোতে টকশোতে বিভিন্ন লোকজন বলেছে যে কানাডাতে নাকি একটা বেগমপাড়া আছে বাংলাদেশের টাকা পাচারকারীদের অন্যতম ডিস্ট্রিক্ট।
সেটা তো সেই জন্যই বললাম যে এই সব জায়গায় যদি আমরা কানাডার কথা শুনেছি, আমরা মালয়েশিয়ার কথা শুনেছি, বড় বিষয় হলো যে এই জায়গাগুলোতেও সরকার তো তদন্ত করে দেখতে পারেন যে এটা কারা এই মালিকানার ভিতরে আছেন এবং এই অর্থ সরবরাহ এবং তাদের করের জায়গাগুলোতে তারা খতিয়ে দেখতে পারেনি, যেটা সেই কারণে আমরা বলছি যে একটা বড় আকারে রাজনৈতিক হচ্ছে এবং যেটার জন্য যে পরিমাণ আপনার কষ্ট করতে হবে সেই কষ্টটা করার জন্য তো বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন জনকে একটা সদিচ্ছা নিয়ে এগিয়ে আসবে, কারণ স্ট্যাটাস কোতে যদি আমরা এখন বসে থাকি তাহলে এটা পরিবর্তন হবে।
বাংলাদেশ থেকে তো এমনিতে 10 বছরের একটা হিসাব ওই জিএফআই দিয়েছিল আপনি, তো সেই এরকম টাকা তো পাচার হচ্ছে প্রচুর পরিমাণে, এই টাকাটা হচ্ছে উদ্ধারের ইতিহাসটা কিরকম, আসলে কি পরিমাণ টাকা আমরা উদ্ধার করতে পেরেছি?
না, স্টোরেন অ্যাসেট রিকভারিতে এটা বড় কোনো আসলে সাকসেস নেই, বিশ্বব্যাপী সাফল্য এটাতে খুব একটা হয় না, অনেক ক্ষেত্রে এটা প্রমাণ সাপেক্ষই না, ফলে টাকা উদ্ধারের পরিমাণ খুবই কম, এক ব্যাপারে সাফল্য বেশি নেই, কারণ এখানে কিন্তু ডুয়াল ক্রিমিনালিটি আছে, এখানে এটা খুবই লেন্দি প্রসেস এবং এটা ডুয়াল ক্রিমিনালিটি শো করে আনতে হয় এটা, ফলে যেমন আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে যেটা সরাসরি চুরিও হলো যেটা আসলো, আপনি দেখেন তার বড় অংশটাই তো আমরা ফেরত পাইনি, আসলে বাংলাদেশের জন্য এটা আপনি ওয়ার্ল্ড ব্যাংকের যদি স্টোলেন অ্যাসেট রিকভারিতে যান ওদের কাছে একটা লিস্ট আছে, হ্যাঁ এটা আপনি ওয়েবসাইটে যদি একটা সার্চ দেন যে স্টোলেন অ্যাসেট রিকভারি আপনি পাবেন। বাংলাদেশে একটা আছে হলো যেটা যে কোকোর মামলায় যেটা ফেরত পাওয়া যায়,
এই প্রক্রিয়াটা বলছিলেন একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে আনতে হয়, তো এই প্রক্রিয়াটা আসলে মানে সহজভাবে কিভাবে আনা যেতে পারে, আপনাদের কোনো সাজেশন?
এটা আন্তর্জাতিক পর্যায়ে যদি আপনি পরিবর্তন, নীতি পরিবর্তন না করতে পারেন তাহলে এটা হবে না, কারণ এটা এই নীতিটা আন্তর্জাতিক পর্যায়ে হয়, এই তদন্ত এবং এটা ফেরত আনা এবং বিদেশের ভিতরে একটা সহযোগিতা পূর্ণ আছে, এই জায়গাগুলোতে আমরা বলছি যে আন্তর্জাতিক পর্যায়ে অনেক পরিবর্তন লাগবে এবং আরো বেশি সহযোগিতা লাগবে এগুলো করতে হবে।
পাচারকৃত টাকা উদ্ধারে কোন দেশ কি মানে ভালো সফলতা পেয়েছে, দৃষ্টান্ত আছে?
কোন দেশেরই খুব বেশি সফলতা নাই, আপনি ওই লিস্টটা দেখলে একটু কনক্রিটলি বুঝতে পারবেন যে কে হয়তো কয়টা।
আচ্ছা একটু যদি বলতেন আর কি আপনি সংক্ষেপে।
এটা এখন মুখস্থ নাই, এটা আপনি যদি স্টোলেন অ্যাসেট রিকভারি ওয়েবসাইটে যান ওখানে লিস্ট দেওয়া আছে কয়টা পাওয়া গেছে এবং কোন দেশে চেয়েছে কোন দেশ থেকে গেছে।
ঠিক আছে, ঠিক আছে, তাই যায়।
ওকে, থ্যাংক ইউ।
ওকে, থ্যাংক ইউ।